সামগ্রিক বিচারে বিদায়ী 2019 সাল বাংলাদেশের জন্য ছিল ভালোমন্দ মিলিয়ে একটি বছর। বছরটি শুরু হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে। বছর শেষে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম। তবে পুরো বছরেই রাজনৈতিক অঙ্গনে তেমন কোন উত্তাপ ছিল না। বিএনপি সহ অন্যান্য দলগুলো সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চাইলেও নিজস্ব দুর্বলতা এবং সরকারের চাপে তা গতি পায়নি। বিএনপি বছর জুড়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করেছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আগের বছরে গঠিত ঐক্যফ্রন্টও ক্রমান্বয়ে কার্যক্রমহীন হয়ে পড়ে। 2019 সালে ডাকসু নির্বাচন এবং ক্যাসিনো বিরোধী অভিযান ছিল উল্লেখযোগ্য ঘটনা, আর বিভিন্ন দাবিতে ছাত্র এবং তরুণদের আন্দোলন ছিল বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। কেমন ছিল 2019 সালে বাংলাদেশের রাজনীতি, সে বিষয়ে বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক এবং বিশ্লেষক রিয়াজউদ্দিন আহমেদ।
2019 সালের রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন গত জানুয়ারি মাসে, এবং বেগম খালেদা জিয়ার জামিনের জন্য কয়েকবারই চেষ্টা করা হলো কিন্তু তার জামিন আবেদন খারিজ হয়ে যায়। তো এই ছাড়া খুব বড় রাজনৈতিক ঘটনা হলো আমাদের বুয়েটের একটি ছাত্রকে হত্যা করা, এবং ছাত্রলীগের নানান রকম প্রশ্নবিদ্ধ কার্যক্রম বাড়াবাড়ির ব্যাপারে কয়েকটি ঘটনা ঘটেছে, যে ঘটনায় প্রধানমন্ত্রী নিজেও উদ্বিগ্ন ছিলেন, এবং যে কারণে প্রথমবারের মতো বাংলাদেশে ছাত্রলীগের নেতৃত্ব থেকে প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদককে চাঁদা দাবি করার কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, এবং এই অব্যাহতির পরে পরেই এটা শুদ্ধি অভিযানের ঘোষণা দেওয়া হয় যে রাজনীতিতে এটা শুদ্ধি অভিযান করা হবে। এবং যেটা আমি মনে করেছিলাম যে ক্লিন অপারেশন ক্লিন পলিটিক্স, এরকম একটা মানে ধারণা তৈরি করা হয়েছিল এবং সবাই আশা করেছিল যে বড় কিছু ঘটনা ঘটবে। তার মধ্যে ক্যাসিনোর সাথে যারা জড়িত ছিল বেশিরভাগই দলের লোক, তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে পদ থেকে বাতিল করে দেওয়া হয় এবং একটা শুদ্ধি অভিযানের ঘোষণা দেওয়া হয়। সেই শুদ্ধি অভিযানটা অনেকাংশে আওয়ামী লীগের জন্য সহজ হয়েছে, তারা কতগুলি কাউন্সিল সেশন করেছে, যেমন যুবলীগ, তারপরে কৃষক লীগ, শ্রমিক লীগ। এরপরে আওয়ামী লীগের কাউন্সিল হল এই মাসের 20-21 তারিখে, এখানেও কমিটিতে অনেককে বাদ দেওয়া হয়, চেঞ্জ করা হয়। এটাকে অনেকে ধরে যে এই বাদ দেওয়াটা মানে শুদ্ধি অভিযান। এখন দেখার ব্যাপার যে এই যে কাজগুলি করেছে তাতে দুর্নীতি কতটা কমে, দলীয় লোকরা রাজনৈতিক পদ পদবীকে ব্যবহার করে তাদের ভাগ্য গড়া, অবৈধ ক্ষমতা প্রয়োগ করেছে, তাদের ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেয় এটা দেখা। বাংলাদেশে অ্যাকচুয়ালি বিরোধী রাজনৈতিক দলগুলি খুবই দুর্বল অবস্থানে রয়েছে, তাদের সাংগঠনিক কাঠামো দুর্বল, তা সরকারের দিক থেকে একটি কর্তৃত্ববাদী অবস্থা আছে। মেজর ইস্যুতে দলগুলি যেখানে এগিয়ে আসার কথা সেখানে ছাত্ররা এবং যুবকরা এই জায়গায় এগিয়ে আসে। দুর্ঘটনা ছিল তরুণদের জন্য ডাকসু ইলেকশন 28 বছর পরে আবার রয়েছে, সহসভাপতি নির্বাচিত হয়েছে নূর, তাকে 10 বার তার উপর হামলা হয়েছে। তরুণরা মোটামুটি বিভিন্ন ইস্যুতে তারা এগিয়ে আসছে, কিন্তু রাজনৈতিক ইস্যু যেগুলি দ্রব্যমূল্য বা ব্যাংকিং খাতে লুটপাট সেক্টরে বিশৃঙ্খলা এবং অন্যান্য দুর্নীতির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ভূমিকা পালন করতে পারছে না, যেখানে তরুণরা এগিয়ে আসছে।
অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হার বৃদ্ধি, কয়েকটি আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অগ্রগতি, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া, ব্যাংকিং খাতে এবং শেয়ারবাজারে নানা নেতিবাচক ঘটনা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহ মূল্যস্ফীতি, কৃষকের ধানের ন্যায্যমূল্য না পাওয়ার ঘটনা ঘটেছে 2019 সালে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি ছিল আলোচিত বিষয়। কেমন ছিল বিদায়ী বছরের অর্থনীতি সে বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকার প্রভাবশালী দৈনিক প্রথম আলোর অর্থনীতি বিষয়ক সম্পাদক শওকত হোসেন মাসুম।
বছরের শুরুটা ভালো ছিল, অর্থমন্ত্রী বদল হয়েছিল, নতুন সরকার, আশা করা হয়েছিল যে ভালো একটা শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সবকিছু ভালো হয়নি। বিশেষ করে গত জুলাইয়ের পর থেকে পরিস্থিতি খারাপ হলো, যে নতুন ভ্যাট আইন চালু করেছে, তারপরে কিন্তু আদায় পরিস্থিতি খুব একটা ভালো না, রপ্তানিতে এক ধরনের নেগেটিভ প্রবৃদ্ধি, এবং এই ধারা যদি বজায় থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে গত 10 বছরের মধ্যে এই প্রথম একটা নেতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে রপ্তানিতে। আমদানি অবস্থা কিন্তু ভালো না, বিশেষ করে পুঁজি যন্ত্রপাতি এবং কাঁচামাল, এই দুটোরই আমদানি কমে গেছে। এর একটা প্রভাব হচ্ছে বিনিয়োগে পড়েছে, বা বিনিয়োগের যে স্থবিরতা তার একটা প্রমাণ কিন্তু এটা। শেষ দিকে এসে মূল্যস্ফীতি কিন্তু এক ধরনের একটা উল্লম্ভন দেখা যাচ্ছে, বিশেষ করে জিনিসপত্রের দামের একটা প্রবণতা আছে এবং এক ধরনের অব্যবস্থাপনাও আছে। আবার বড় প্রকল্প খরচ বাড়ছে, আবার সময় বাড়ছে। আমরা সবাই জানি যে খরচ যত বাড়বে, সময় যত বাড়বে, ততই এর রেট অফ রিটার্ন যেটাকে বলি সেটা কম থাকবে। আর ব্যাংক এবং শেয়ার বাজার আমরা জানি যে এটার অবস্থা খুব ভালো না, বিশেষ করে এটা শেষ পর্যায়ে একটা খুব এই সময় এসে সুধার নির্ধারণ করা নিয়ে, খেলাপি ঋণ বাড়ানো নিয়ে, সুবিধা দেওয়া নিয়ে, সবকিছু মিলে একটা এক ধরনের অব্যবস্থা কিন্তু, বা সুশাসনের অভাব যদি আমি বলি, সেটা ব্যাংক এবং শেয়ার বাজারে দেখা যাচ্ছে। ভালো দিক হচ্ছে যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রবাসী আয় একটা বড় ধরনের প্রবৃদ্ধি হচ্ছে, যদিও তারপরেও নতুন অর্থবছরের জন্য যদি আমি বলি যে চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনা, এবার একটা হচ্ছে আয় বাড়ানো। তারপরে যদি বলি যে আমাদের প্রবৃদ্ধি কিন্তু 8.15% হয়েছে, যেটা নতুন রেকর্ড, এবং নতুন অর্থবছরের জন্য যেটা আমরা জানি যে 6 মাস চলে গেছে প্রায়, সেই নতুন অর্থবছরের জন্য কিন্তু এটা বড় ধরনের প্রবৃদ্ধি আশা করছে। একটা হচ্ছে যে যদি আমি বলি এভাবে যে 2019 সালে সরকারের ব্যয় বেড়েছে, একই সঙ্গে সাধারণ মানুষ যারা তাদেরও অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। আমি আগেই বলেছি যে মূল্যস্ফীতিতে এক ধরনের কিন্তু একটা বাড়ছে বলে একটা প্রবণতা অল্পগুলো দেখা যাচ্ছে, সেটা এই পেঁয়াজ সহ, পেঁয়াজ যদিও খুব একটা বড় আয়ের মানে ব্যয়ের জায়গা না আমাদের দৈনন্দিন ইস্যু, তারপর কিন্তু চাল পেঁয়াজ সহ সবকিছুতেই এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। তো এই সাধারণ মানুষের ব্যয় বাড়া একটা আমি মনে করি যে অনেকদিন ধরে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল,
বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের অধিকাংশই জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। বছর শেষে ভারতের নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জির প্রতিক্রিয়া এসে পড়েছে বাংলাদেশের উপরেও। অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে, তবে বছর শেষে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিলের ঘটনাও ঘটেছে। কেমন ছিল 2019-এর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক সে বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন।
আমাদের প্রধান যে জিনিসটা ছিল সারা বছর ধরেই যে ছিল যে রোহিঙ্গা ইস্যুটাকে আমরা বাইলেটারালিও এটাকে ডিল করেছি, মাল্টিলেটারালি ডিল করেছি, এবং আন্তর্জাতিককরণটা আমাদের একটা বিরাট ইস্যু ছিল, এবং এটা আমার মনে হয় যে আমরা ICJ-তে যে নিয়ে যেতে পার এটা গেল ইস্যুটা, সেটা একটা বাংলাদেশের এবং রোহিঙ্গাদের জন্য একটা বড় ভিক্টরি হিসাবেই আমি দেখি। এবং আমাদের ফরেন পলিসি মেজর থ্রাস্টটাই ছিল যে ইস্যুটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। তাছাড়া যেগুলো অর্থনৈতিক ডিপ্লোম্যাসি বলেন আপনি, কানেকটিভিটি, সেগুলোও প্রাধান্য পেয়েছে। প্রধান যে এটা ছিল সেটা রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে, আর NRC ইস্যুটাকে বাংলাদেশ ফরেন পলিসিতে আমরা সরাসরি আনিনি, কারণ এখানে আমাদের বাংলাদেশের পজিশনটা ছিল, অফিসিয়াল পজিশনটা এই ব্যাপারে স্পষ্ট ছিল যে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, সেভাবে বাংলাদেশ এটাকে ট্যাকল করেছে। চীনের সাথে বাংলাদেশ ব্যালেন্স করারই চেষ্টা করেছে, এবং সেই ভারত চীনের সাথে সম্পর্কটা কোনো প্রধান ইস্যু হিসাবে এমার্জ করেনি সেখানে। এই 2019 সালে সেভাবে ভারত চীনের ব্যাপারে ওরকম কোন বাংলাদেশের স্ট্যান্ড আমরা দেখিনি। চীনকে যখন ইনভলভ হয়েছে চীনের সাথে, সেখানেও কিন্তু প্রাধান্য পেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, উনি প্রাধান্য পেয়েছে রোহিঙ্গা ইস্যুটাই, এবং ভারতের সাথেও রোহিঙ্গা ইস্যুটা একটা প্রাধান্য জায়গাটা ছিল। NRC-টা যেটা আমি আবারও রিপিট করবো, যেটা নিয়ে আমরা কনসার্ন ছিলাম
2019 সালে ডেঙ্গু রোগের ভয়াবহ বিস্তার, কয়েকটি বড় ধরনের অগ্নিকাণ্ড, সড়ক ও রেল দুর্ঘটনা, সাইক্লোনে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেক নারী নির্যাতন এবং যৌন নিপীড়নের ঘটনাও। বিদায়ী বছরে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কবি আল মাহমুদ সহ উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তি মারা গেছেন। সব মিলিয়ে ভালো মন্দ নিয়েই বিদায় নিচ্ছে 2019। সবারই প্রত্যাশা, আগামী বছরটি বাংলাদেশের জন্য হবে অগ্রগতি আর সামগ্রিক উন্নয়নের উজ্জ্বল একটি বছর। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।